শান্তি, আজ আবার আপনাদের সঙ্গে দেখা। আমার প্রিয় দর্শক ভাই বোনেদের জানাই অশেষ অভিনন্দন এবং সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ভালো থাকুন প্রতিদিন এই অনুষ্ঠান আমরা শুরু করছি। আজকে যে বিষয়টির উপরে আমি আপনাদের বলবো সেটি হচ্ছে ঈশ্বরীয় সেবা। সেবা তো এমনিতেই এই সমাজে অনেকেই করে, কিন্তু ঈশ্বরীয় সেবা মানে কি? তার আগে আমরা যদি সেবা কাকে বলা হয় সেই বিষয়ে যদি ভাবি, সেবা মানে এমনিতে কর্ম করা। এটা তো বলা হয় যে কর্ম জগতে আমাদেরকে সকলকে কর্ম করতে হয়, কর্ম করা এবং কর্মের পরিণাম প্রাপ্ত করা, এটা তো অবশ্যম্ভাবী। যে কর্ম করি আমরা তার পরিণাম আমরা পাই। বিজ্ঞানেও কি বলে, এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন, প্রত্যেক কর্মের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো কর্মের তো একটা প্রতিক্রিয়া আছে। তো সে কর্ম তো সকলেই করে, কিন্তু কর্ম আমরা কিভাবে করব তাকে বলা যে শ্রেষ্ঠ কর্ম। যদি ভালো কর্ম, ভালোভাবে কর্ম করি আমাদের, মানে রাইটিয়াস অ্যাকশন হয়, ঠিক কর্ম হয়, তখনই তাকে বলা হয় সেবা। কারণ সেবা মানে কি? সেবা মানে সুধার করা। তো মানে যেমন ডাক্তার, ডক্টর কি বলে, আমি রোগীর সেবা করি। গভর্নমেন্ট কি বলে, যে গভর্নমেন্টের বিভিন্ন বিভাগ আছে যেখানে বলে গভর্নমেন্ট সেবা দান করছে। সেবা দান করা, সেবা মানে কোনো কিছু দান করা। আর সত্যিকারের সেবা মানে তার পরিবর্তে কিছু না নেওয়া, তাই না? সেবা মানে যেমন বলা হচ্ছে যে ফল ইচ্ছা রহিত কর্ম তাকে সেবা বলা হয়। আমি কোনো কর্ম করলাম এবং তার ফলের আশা করলাম, এটা সেবা নয়। আমি কারো সুধার করে দিলাম, তো কর্ম করলে তার ফল তো পাওয়াই যায়। সেই জন্য ইংলিশে কি বলা, কর্ম ইটসেলফ ইজ এ রিওয়ার্ড, কর্ম নিজেই একটা ফল। তো তাহলে কর্ম নিজেই যদি একটা রিওয়ার্ড হয়, ফল হয়, কর্মের পরিণাম আমি পাবই। কিন্তু ভালো কর্ম করলে আমি ভালো ফল পাব, খারাপ করলে খারাপ, এটা তো ঠিকই। যেমন বাংলা কথা আছে, যেমন কর্ম তেমন ফল। হিন্দিতে বলে জ্যাসা করো ব্যাসা ভরো, তুমি যেমন করবে তেমন পাবে। তো আমি ভালো কর্ম করলে ভালো ফল পাবো, আবার আমি করব আর পাবে অন্য কেউ তাও হতে পারে না। তো সেই জন্য যে করবে সে পাবে কথা বলা হয়, যো করেগা সো পায়েগা। তো যে করবে সেবা সে পাবে। এখন কি হয়, সেবা করলে কি লাভ? বলে সেবা করলে তখন আমরা উপরওয়ালা ঈশ্বরের আশীর্বাদ পাই। ঈশ্বরের আশীর্বাদ পাই, যাদের সেবা করি তাদের আশীর্বাদ পাই, আর নিজে নিজেকে ধন্য করি। নিজে নিজে ধন্য করি মানে নিজের ভাগ্য নির্মাণ করি, সেই জন্য সেবা করা দরকার। যেমন বললাম সেবা মানে, আমি শিখেছি ঈশ্বর বিশ্ববিদ্যালয়ে যে সত্যিকারে সেবা কাকে বলে। তো সেবা করলাম, করে তার বদলে কিছু পাওয়ার আশা রাখলাম না, আর আমি আশা রাখবো কেন? ফল ইচ্ছা রহিত কর্ম করব তবে সেবা হবে, কারণ আমি ফল তো পাবই। যে সেই জন্য বলা হচ্ছে যে মা ফলেশু কদাচন। তো কর্মে তোমার অধিকার আছে কিন্তু ফলে তোমার অধিকার নেই। কিন্তু আমি যখন এটা জানি যে ফল আমি পাবই, তো তখন আমি ফলের ইচ্ছা কেন রাখব? তো ফলের ইচ্ছা রাখলে কি হয়, ফলের ইচ্ছা রেখে কর্ম করা, বা আমি যে সেবা করব তার ফলে আমার নাম হবে, ডাক হবে, আমার মান হবে, ইজ্জত হবে। তো আমি নিজেকে জাহির করব কিভাবে, অন্যরা জানুক, আমার অ্যাডভার্টাইজমেন্ট হোক। কিন্তু ঈশ্বরীয় সেবাতে এসবের দরকার হয় না, আর সেটাকে ঈশ্বরীয় সেবাও বলা হয় না। ঈশ্বরীয় সেবা মানে সাধারণ সেবা নয়, ঈশ্বরীয় সেবা। সেই বিষয়ে তো আমরা বলছি না, ঈশ্বরীয় সেবা। তো ঈশ্বর যে সেবা করা শিখিয়েছে, বা ঈশ্বরের নিমিত্ত যে সেবা, তো সবকিছু করেন কে? দাতা, করানেওয়ালা, বলা হয় করণ করাবনহার, স্বামী পরমাত্মাকে বলা হয় করণ করাবনহার। করণহার আর করাবনহার মানে করণহার মানে করেন তিনি, আবার করাবনহার করানো তিনি, তিনি করেন এবং করান, কিন্তু আমাকে তো করতে হবে না। যেমন ডক্টর অপারেশন করে, ছুরি কাঁচি ইত্যাদি দিয়ে অপারেশন করছে, এবং ছুরি কাঁচিগুলো কি জানে? সেগুলো তো ইনস্ট্রুমেন্ট, ডক্টর তো করবে, করবে তো অপারেশন ডক্টরই, কিন্তু ছুরি কাঁচিগুলো ইনস্ট্রুমেন্ট, ছুরি কাঁচিগুলো তো জানবে না যে ডক্টর আমাকে কিভাবে চালাবে, ছুরি কাঁচিগুলো তার কাছে যেন তার হাতে, ডক্টরের হাতে সারেন্ডার হয়ে আছে, যেমন ডক্টর যেমন ইচ্ছা তেমন চালাচ্ছে, ওগুলো ইনস্ট্রুমেন্ট ডক্টরের। সেই রকমই ঈশ্বর আমাদের চালাচ্ছেন, মানুষ এরকম বলে ঈশ্বরের আমাদের চালনা করছেন, কিন্তু ঈশ্বর চালনা কখন করবেন আমাদের, সত্যি করে কখন আমাদের পরিচালনা করবেন? যখন আমি ঈশ্বরের ইচ্ছা মতো চলবো, তার শ্রীমত অনুসারে চলবো, তাকে আমি সমর্পণ করে দেব, আমি সবকিছু তন মন ধন সবকিছু অর্পণ করে দেব, তন মন ধন যখন সবকিছু অর্পণ করে দেবো তখনই আমি ঈশ্বরী সেবা করতে পারবো। ঈশ্বর আমাকে দিয়ে যে কাজ করাবেন সেই কাজটি কি হবে? সেবা। তো আমি হলাম ঈশ্বরের, ভগবানের ইনস্ট্রুমেন্ট, আমি তার যন্ত্র। আমাদের একটা গান আছে না বাংলায়, তুমি যন্ত্র আমি যন্ত্র তুমি যন্ত্রী, যেমন চালাও তেমনি চলি, সকলই তোমার ইচ্ছা, তোমার কর্ম তুমি করো মা। কালী দেবীর উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে, এই গান আছে যে তোমার কর্ম তুমি করো মা। তো আমি যন্ত্র তুমি যন্ত্রী, যেমন ইচ্ছা তুমি তেমন আমাকে চালাও। তো ঈশ্বর হচ্ছেন এখানে যন্ত্রী, আমি হচ্ছি ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র, নিমিত্ত যাকে বলে, বা ট্রাস্টিশিপ, ট্রাস্টি। তো ট্রাস্টি কি করে? ট্রাস্টি যে দায়িত্ব তাকে দেওয়া হয় সেই দায়িত্ব সে সামলায়, পুরোপুরি দায়িত্ব সামলায়, কিন্তু ট্রাস্টি নিজেকে মালিক বলে মনে করে না। মালিক আর ট্রাস্টি এর মধ্যে তফাৎ আছে। ট্রাস্টি সে নিমিত্ত এই কাজের জন্য, ওই দায়িত্ব সে সম্পূর্ণ পালন করবে, কিন্তু সে মালিক বলে মনে করে না নিজেকে। যেমন ব্যাংকে ক্যাশিয়ার, ক্যাশিয়ার কি করে? অনেক টাকা পয়সা নাড়াঘাটা করে, কিন্তু সেই টাকা পয়সাগুলো সবগুলো কি তার? সে নিজেকে মালিক বলে মনে করবে কি? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে লেনদেন করবে, তার হাত দিয়ে যাবে আসবে, কিন্তু সে নিজেকে মালিক বলে মনে করবে না। সে যে মাইনাটা পাবে তার কাজ করার জন্য সেটাই হচ্ছে তার পয়সা। সেরকম যে নার্স, নার্সরা কি করে? সেবা করে হসপিটালে, রোগীর সেবা করে। তো কত রকমের রোগী আসে, বিভিন্ন পরিবার থেকে বিভিন্ন রকমের রোগী আসে, তাদের সম্পূর্ণ সেবা করে, কিন্তু কি মনে করে? ওই রোগী জন তাদের কেউ আত্মীয় স্বজন এরকম কখনো হতেও পারে, কিন্তু যত রোগীজন আসে তাদের প্রতি সে নিমিত্ত হয়ে সেবা করে, যাকে বলে নার্সিং। নার্সিং করা মানে সেবা, শুশ্রূষা করা। তো সেখানেও সে কি নিজেকে তার কারোর সঙ্গে তার অ্যাটাচমেন্ট হয়ে যায় না, মোহ হয় না, সেটাও সেবা। কিন্তু ঈশ্বরীয় সেবা যখন বলা হচ্ছে, যে তখন আমি সম্পূর্ণ ট্রাস্টি হয়ে, ঈশ্বর হচ্ছে মালিক, তিনি হচ্ছেন স্বামী, তিনিই মালিক, তিনিই সবকিছু করাচ্ছেন, আমি নিমিত্ত। তা আমার তন মন ধন, অর্থাৎ এই আমার শরীর, আমার মন, আমার ধন, আমার যা কিছু, ধন মানে কেবল টাকা পয়সা না, ধন মানে আমার কাছে যা কিছু ধন আছে, বিদ্যা ধন, বুদ্ধি ধন, আমার অনুভবের ধন, আমার মনের যে শুভ চিন্তা আছে ধন, সেটা হচ্ছে ধন। অশুভ চিন্তা একে তো ধন বলা যায় না, শুদ্ধ চিন্তা, আমার যে সংকল্প, শুভ সংকল্প, এই সব কিছু হচ্ছে আমার ধন। আমার মধ্যে যে গুণ আছে, জ্ঞান আছে, শক্তি আছে, তো সেই সব কিছু হচ্ছে আমার ধন। তো তন মন ধন এই সব কিছু দিয়ে আমি ঈশ্বরকে অর্পণ করে হয়ে গেলাম, আর অর্পণ হয়ে আমি তার সেবাতে জুটে গেলাম। তো তাকেই বলা হবে ঈশ্বরী সেবা। এবং যেমন ঈশ্বরের সেবাকেই বলা হয় যে শ্রেষ্ঠ কর্ম বা সুকর্ম, আর ঈশ্বরের সেবার ফলেই আমাদের পুণ্য জমা হয়, আশীর্বাদ জমা হয়, আর জীবন সুন্দর হয়, সুখময় হয়। আমি অন্যের যখন সেবা করছি, অন্যের জীবনকে আমি সুন্দর শ্রেষ্ঠ বানানোর জন্যই সেবা করছি, তাতে অন্যের জীবন শ্রেষ্ঠ হলো, সুন্দর হলো। তো সেবা করছি মানে যেমন বললাম সুধার করছি, অর্থাৎ তার মধ্যে যা কিছু খারাপ আছে সেগুলো, যেমন ডক্টর কি করে, রোগীর যা কিছু খারাপ রোগ আছে সেগুলোকে দূর করে দিলে কি স্বাস্থ্যবান হয়ে যায়, স্বাস্থ্য ঠিক হয়ে যায়, সে নিরোগী হয়ে যায়। তো সেই রকমই আমি অন্যের সেবা করছি মানে অন্যের মধ্যে যা কিছু দোষ আছে, চারিত্রিক দোষ আছে, মানসিক অসুবিধা আছে, কমজোরি আছে, সেগুলোকে আমি দূর করার জন্য সেবা করছি। তো এই সেবাকে বলা হয় শ্রেষ্ঠ কর্ম। শ্রেষ্ঠ কর্মকেই সংক্ষেপে বলা হয় ঈশ্বরী সেবা, বা আমরা সংক্ষেপে সেবাও বলি। তো ঈশ্বরী সেবা বা শ্রেষ্ঠ কর্ম, এটাকে জানার আগে কর্ম যে মুখ্যরূপে তিন রকমের হয় এটাও জানা দরকার। তিন রকমের কর্ম কি হয়? যেমন গীতায় বর্ণিত আছে যে অর্জুন, আমি তোমাকে কর্মের গহন গতির কথা বলছি, যে তুমি সেই কর্মের গহন গতির কথা জেনে তুমি সেই রকমই কর্ম করো। কর্মের গতি অতি গুহ্য, অতি গহন, অতি গোপনীয়, আবার অতি বিস্তৃত, তাকে জেনে তুমি সঠিক কর্ম করো আর শ্রেষ্ঠ কর্মই করো। তো কর্ম তিন প্রকারের। কর্ম তো সকলেই করে, কিন্তু কিরকম কর্ম করছে? কর্ম হচ্ছে বিকর্ম, অর্থাৎ বর্তমান সময় মানুষ যেটা করছে সেটা আমরা আগে শুনি যে বিকর্ম কাকে বলে? বিকার জনিত কর্ম, তাকে বলে বিকর্ম বা পাপ কর্ম। তারপরে হচ্ছে সুকর্ম, অর্থাৎ ঈশ্বর এসে যে সুকর্ম বা শ্রেষ্ঠ কর্ম শেখান তাকে বলে সুকর্ম। আর তারপরে সুকর্মের খাতা অ্যাকাউন্ট যত জমা হবে তখন সেই জমা খাতা আমি উপভোগ করি, তখন তাকে বলা হয় অকর্ম। অকর্ম মানে যেমন বলে না, এই যে অকর্ম কে করে রেখেছে, এরকম বলে সেই সেই অকর্ম না। অকর্ম মানে যাকে ইংলিশে বলে নিউট্রাল অ্যাকশন, যে কর্মের কোনো পাপ জমা হয় না, পুণ্য জমা হয় না, তাকে বলা হয় অকর্ম। তো তাহলে আমরা দেখলাম বিকর্ম, সুকর্ম আর অকর্ম। তো বিকর্ম কখন থেকে আরম্ভ হয়? যখন দ্বাপর যুগ শুরু হয় এই সৃষ্টিতে। চারটি যুগ আছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই চারটি যুগের মধ্যে দ্বাপর যুগ যখন থেকে শুরু হয় তখন থেকে মানুষ জ্ঞান মানুষের মধ্যে থেকে লুপ্ত হতে থাকে। এই বিষয়ে বিস্তারিত আমরা পরে জানব, এখন এখানে তো বলা সম্ভব নয়। তো দ্বাপর যুগ থেকে জ্ঞান লুপ্ত হতে থাকে, তখন মানুষ বিকারের বশীভূত হয়। আর বিকারের বশীভূত হয়ে বিকার জনিত, অর্থাৎ বিকার থেকে যে উৎপন্ন হয়েছে যে কর্ম, বিকারের দ্বারা যে কর্ম করা হয়েছে, বিকারের বশীভূত হয়ে যে কর্ম করা হয়েছে তাকে বলে বিকর্ম বা পাপ কর্ম। অনেক সময় মানুষ বলে না যে শ্রেষ্ঠ কর্ম, পুণ্য কর্ম বা পাপ কর্ম কাকে বলা হয়, এই সম্বন্ধে মানে দ্বিধা আছে, দুবিধা আছে যে এটা কোনটা শ্রেষ্ঠ কর্ম, কোনটা পাপ কর্ম, কোনটা পুণ্য কর্ম, কোনটা, এটা অনেক সময় বোঝা যায় না কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ঠিক কোনটা বেঠিক। তো ঈশ্বর যাকে পরম শিক্ষক বলা হয় তিনি আমাদের একটি মিটার দিয়েছেন। সে মিটারটা কি? যে বলা হয়েছে, তিনি বলেছেন যে যখন তুমি কোনো কর্ম দেহ চেতনা আর ঊর্ধ্বে যে আত্মচেতনায় থেকে নিঃস্বার্থভাবে কোনো কর্ম করবে তখন তাকে বলা হবে সুকর্ম বা পুণ্যকর্ম। আর যখন তুমি দেহ চেতনায় আবদ্ধ হয়ে মনোবিকারের বশীভূত হয়ে স্বার্থপূর্ণভাবে স্বার্থযুক্তভাবে যখন কোনো কর্ম করবে তখন তাকে বলা হবে পাপকর্ম বা বিকর্ম। তো দ্বাপর যুগ থেকে বিকর্ম করতে করতে বর্তমান সময়ে কলিযুগে বিকর্মী বা পাপকর্মে ভরপুর হয়ে গেছে এই দুনিয়াটা। সেই জন্য কি বলে, ঘোর কলিযুগ, পাপের দুনিয়া, পাপে একদম ভরপুর, মানে পাপের ঘড়া ভরে এবার যেন ফাটার অবস্থায় এসেছে। পাপের ঘড়া ভরে কি হবে, ফেটে যাবে। আর আরেকদিকে ঈশ্বর যখন আসেন, কোন সময় আসেন? যখন বলে যখন যখন ধর্মের গ্লানি হয় তখন ঈশ্বর আসেন। কখন হয় ধর্মের গ্লানি? প্রত্যেক যুগে কি ধর্মের গ্লানি হয়? না, তা কখনো সম্ভব নয়। তাহলে ঈশ্বর যে এসে একটা নতুন সুন্দর সুখদায়ী সম্পন্ন দুনিয়া তৈরি করেন সেটা কি করে হলো? তিনি তো বলে যে মহাভারতের যুদ্ধ হলো, তখন কি হয়? পরিত্রাণ সাধু নাম, সাধু ভালো লোকেদের উদ্ধার হয়, আর যারা ভালো লোক তাদের উদ্ধার হয়, ধর্ম স্থাপন হয়, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে। যুগে যুগে মানে এমন নয় যে প্রত্যেক যুগে যুগে পরমাত্মা আসেন, আমরা প্রত্যেক যুগে খারাপ করে ফেলি, নষ্ট করে ফেলি, আর প্রত্যেক যুগে যুগে তিনি আসেন না। তিনি সন্ধি যুগে যুগে বা সঙ্গম যুগে যুগে আসেন। সেই সঙ্গম যুগ কখন? কলিযুগের শেষ এবং সত্যযুগ আসন্ন, এই সময়টাকে বলা। যেমন আপনারা দেখেছেন স্বাস্তিকা চিহ্ন, স্বাস্তিকা চিহ্নের মধ্যে কিরকম দেখানো হয়েছে দেখবেন, স্বাস্তিকা চিহ্নে যেটা একদম উপর দিকে ঘড়ির কাঁটা যেমন ডান দিকে যায়, তো সেইখানে যেমন একদম উপর দিকে ডান দিকে যে রেখাটা গেছে দেখবেন সেই রেখাটাও ডান দিকে, ডান হাতের দিকে গেছে, ডান দিকে গেছে, সেটাকে বলে সত্যযুগ। কেন বলা হয়? এটা ভগবানের আশীর্বাদ ধন্য দুনিয়া। তারপরে দেখুন নিচের দিকে এসেছে, ওটাকে বলা হয় ত্রেতাযুগ। কিছুটা ত্রুটি এলো, আচ্ছা নিচের দিকে একটু অধোগামী হলো, সেই জন্য নিচের দিকে দেখানো হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে বাঁ দিকে গেছে সৃষ্টিচক্র বা স্বাস্তিকা, তার মধ্যে দেখেন বাঁ দিকে এসছে, মানে বাঁ দিককে ভারতবর্ষে অশুভ দিশা মানা হয়। বাঁ হাত দিয়ে কোনো কিছু দান করা, দেওয়া নেওয়া অশুভ মনে করা হয়, তো বাঁ দিককে অশুভ মানা হয় ভারতবর্ষে। তো ওই দিকটা যখন অশুভ শুরু হলো, অশুভ বা মায়াবিশক্তি প্রবেশ করলো, আর তারপরে দেখা যাচ্ছে উপর দিকে গেছে। উপর দিকে গেছে মানে উন্নতি হয়ে গেছে তা নয়, অতি হয়ে গেছে। কিসের অতি? দুঃখের অতি। জিনিসপত্রের দাম অতীতে চলে গেছে, আকাশ ছোঁয়া দাম, বিজ্ঞান অতীতে চলে গেছে, মানুষের যে দুশ্চরিত্র দুর্গুণ অতীতে চলে গেছে। তো যখন অতি হয়ে যায় তখন তার অন্ত হয়, সেই জন্য বলা হচ্ছে না সর্বমত্যন্ত গর্হিতম। তো যখন এইরকম অন্তিম অবস্থা আসে কলিযুগে, একদম সবকিছু অতি হয়ে যায়, তখন তার অন্ত হবে। অন্ত হয়ে সবকিছু সমাপ্ত হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে তা নয়, কিছুই থাকবে না তা নয়, কারণ এই সৃষ্টি তো অনাদি। বলা এই সৃষ্টি পাঁচ তত্ত্ব, পাঁচ তত্ত্বকে কখনো খতম করাও যায় না, নাশ করাও যায় না, আবার উৎপত্তিও করা যায় না, কিন্তু এর পরিবর্তন এতে আছে। এই সব সময় প্রতিদিনই প্রতিনিয়ত এই সমাজে, এই পৃথিবীতে, জগতে পরিবর্তন হচ্ছে। তো জগৎ পরিবর্তনশীল বলা হয়, তো এটা পরিবর্তন হচ্ছে প্রতিদিন, কিন্তু পরিবর্তন হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে সমাপ্ত হয়ে যাবে, কিন্তু মহাপরিবর্তন। তা কলিযুগের যে একদম অন্তিম চরণ চলছে এই সময়, আর সত্যযুগ তারপরে আসবে, একদম অপোজিট হবে। যে কলিযুগে যেখানে মারামারি হানাহানি দুঃখ অশান্তিতে ভরপুর হয়ে পাপে পরিপূর্ণ, সেইখানে পুণ্যময় দুনিয়া, সুখ শান্তিতে ভরপুর দুনিয়া সত্যযুগ হয়। তো এই যে কলিযুগের অন্তিম সময়, এই সময়টাকে বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ, কল্যাণকারী যুগ। এই কল্যাণকারী যুগে পরমাত্মা এসে আমাদের শিখান যে কিভাবে তোমরা কর্ম করবে। পরমাত্মা যে শেখান তাকে বলে পরম শিক্ষক, যেমন তিনি পরম পিতা তেমনি পরম শিক্ষক, আবার পরম সদ্গুরু। তো তিনি পরম শিক্ষক হয়ে বা পরম সদ্গুরু হয়ে আমাদের শ্রেষ্ঠ কর্ম শেখান, সেই কর্মকে বলা হয় সুকর্ম। তো সুকর্ম আমরা কিভাবে করি? আমরা আমাদের যে ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে ঈশ্বর পরম পিতা পরমাত্মা পরম শিক্ষক শিখিয়েছেন যে মন দ্বারা, বচন দ্বারা, কর্ম দ্বারা তিনভাবে, তন দ্বারা, মন দ্বারা, ধন দ্বারা, সবভাবে তুমি সেবা করো, শ্রেষ্ঠ কর্ম করো। অর্থাৎ তোমার বেঁচে থাকার জন্য, জীবিকা নির্বাহের জন্য যে কর্ম তুমি করছো সেটা তো তোমার কর্তব্য, তোমার পরিবারকে চালানো, সমাজের প্রতি তোমার যে দায়িত্ব সেগুলো তো তুমি করছোই, সেটা কর্তব্য। কিন্তু এছাড়া তুমি কিছু এমন কর্ম করো মনের মধ্যে, মন দ্বারা তো সবসময় আমরা শ্রেষ্ঠ কর্ম বা ঈশ্বরী সেবা করতে পারি, মনের মধ্যে শুভ চিন্তা, শুভ কামনা অন্যের প্রতি যত আমরা করি, ঈশ্বরের কাছ থেকে অসীম তার করুণার ধারা, প্রেম, শান্তির কিরণ আমার মধ্যে প্রবাহিত হচ্ছে। এটা কল্পনা করুন যে আমার মধ্যে প্রবাহিত হচ্ছে, আর আমি আমার মন থেকে এখান থেকে বেরিয়ে দূর দূরান্তে, আমি যদি কিছু মানুষের তার চেহারাগুলো আমি কল্পনা করি, আমি যত দূরেই থাকি না কেন, সেখানে যদি আমি ঈশ্বরের করুণার ধারা, প্রেমের কিরণ, আমি শক্তির ধারা আমি পৌঁছে দিচ্ছি এরকম মনে করি, আমার মধ্যে আসছে তার কিরণ, আমি নিমিত্ত হয়েছি। যেমন বলে না, প্রিজমের উপরে সূর্যের কিরণ পড়লে কি হয়, সেটা রিফ্লেক্ট হয়, প্রতিফলিত হয় আরো দূরে ছড়িয়ে পড়ে। ডাইরেক্ট যখন ঈশ্বরের শক্তি মানুষ নিতে পারছে না, তা আমি সেটা জানি, আমি ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত হয়ে তার শক্তি, শান্তি, গুণ সেগুলো অন্যের প্রতি পৌঁছিয়ে দেব। এই মানুষের চেহারার কথা মনে করে বা কোনো কোনো জায়গায় কোন দুর্ঘটনা হয়েছে, আমাদের শেখানো হয় যখনই কোনো জায়গায় দুর্ঘটনা হয় তখন কেবল সেই খবরটা শুনে নিয়ে খুশি হয়ে যেও না, আর আমি জানতে পারলাম এটুকুই যথেষ্ট নয়, সেই কারণকার কথা কল্পনা করো। জানি না আমরা, কিন্তু টিভিতে দেখি, রেডিওতে শুনি, কাগজে পড়ি, যতখানি আমরা ছবি দেখি তাতেই আমি কল্পনা করে আমি মনের দ্বারা সেখানে ঈশ্বরের শক্তি, শান্তি পৌঁছে। আর এটা বর্তমান সময় দরকার, চারিদিকে মানুষের কি দরকার, শুভ কামনা, শুভ ভাবনা, নিঃস্বার্থ প্রেম, এটা হচ্ছে ঈশ্বরী সেবা। সেই রকমই আমার মুখ দ্বারা শুদ্ধ বচন, উৎসাহ ভরা বচন, অন্যকে আশীর্বাদ দেয়, বরদান দেয় এমন বচন, একে বলা বচন দ্বারা সেবা। সেই রকমই আমি কোনো কর্ম করলাম আমাদের ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে যেখানে যেখানে সেবা কেন্দ্র আছে বা মাউন্ট আবু রাজস্থান হেডকোয়ার্টার সেখানে আমরা যাই, দেখবেন কত বিশাল কর্মযোগ্য হচ্ছে সেখানে, জ্ঞানযোগ্য কর্মযোগ্য। সেখানে মানুষ নিজের সেবা সেখানে দিচ্ছে নিঃস্বার্থ হবে, কোনো কিছু তার বদলে না নিয়ে, যা কিছু আছে আমার কাছে তার দ্বারা, আমার কর্ম ইন্দ্রিয়ের দ্বারা আমি যা সেবা দিতে পারি, আমি যেটা জানি, এবং করতে করতে আমার মধ্যে অনেক কলা বিকশিত হয়, এতে প্রচুর লাভ আছে। যেহেতু সময়ের অভাব তা আমি আরো বিস্তারে এখানে আজকে বলতে পারবো না, কখনো ভবিষ্যতে সময় হলে অবশ্যই আমরা এই বিষয়ে আরো শুনবো। আপনারাও ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে নিকটবর্তী কোনো শাখায় উপস্থিত হয়ে এর বিষয়ে আরো বিস্তারিত অবশ্যই জানতে পারেন যে কিভাবে আমরা ঈশ্বরী সেবা করে নিজের জীবনকে সুন্দর, ধন্য, শ্রেষ্ঠ বানাবো, ঈশ্বরের আশীর্বাদ পাবো এবং অনেক মানুষের জীবনকে আমি শ্রেষ্ঠ সুন্দর বানাতে পারবো। তো আজকে এখানেই শেষ করি, ধন্যবাদ ও শান্তি।
সমান আমি বিঘ্ন বিনাশক আত্মা, চিন্তন আমি বিঘ্ন বিনাশক আত্মা, স্বয়ং সর্বশক্তিমান ভগবান আমার সাথী, কোনো বাধা আমার চলার পথে আসতে পারে না, শিব বাবার সহযোগিতায় বিঘ্নকে বিনাশ করার জন্য আমি সক্রিয় ও সমর্থ হয়ে উঠছি। এখন আমার পক্ষে ভ্রমণ করা সম্পূর্ণ নিরাপদ। অভ্যাস: ভ্রমণের সংকল্প করার পর আমি ফরিশতা বাবার পাশে হাজির হয়ে গেলাম। এই ভ্রমণে অগ্রগতি লাভের জন্য বাবা নিজের শক্তিশালী এবং স্নেহভরা অমৃতধারা বর্ষণ করে আমার মধ্যে আত্মবিশ্বাসকে আরো বাড়িয়ে তুলছেন। আমি আমার বাবাকে আমার যাত্রার সম্পর্কে শোনাতে লাগলাম। শুনে বাবা আমার সম্মুখে পথের মানচিত্র উন্মোচিত করলেন। যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য বাবা আর আমি ওই রাস্তার উপর শক্তির প্রকাশ প্রয়োগ করছি। এখন বাবা আর আমি দুই ফরিশতা ওই যাত্রাতে সাথে সাথে চলছি। বাবাকে সাথে পেয়ে কতই না খুশি আর মনে মনে কৃতজ্ঞতার অনুভূতি হচ্ছে। প্রয়োগ: যে কোনো যাত্রা প্রকল্পে সিদ্ধান্ত নেওয়ার পর এই অভ্যাস ভীষণ উপযোগী। যোজনার আরম্ভ থেকে সমাপ্তি অবধি এই অভ্যাস করতে হবে। এতে ভ্রমণে আগত সমস্যাকে সমাপ্তি করা এবং নিরন্তর বাবার ইয়াদে থাকা সম্ভব হবে।
স্মৃতি সুধায় বিদায়ের পাত্র খালি, ভরা থাক ভরা থাক, স্মৃতি সুধায় বিদায়ের পাত্র খালি, ভরা থাক ভরা থাক। বিষাদের অশ্রু জলে নীরবের মর্মতলে, বিষাদের অশ্রু জলে নীরবের মর্মতলে, গোপনে খোলে হৃদয়ের নূতন বাণী গোপনে খোলে হৃদয়ের নূতন বাণী পথে তুমি নয়নে আধার দবে ধ্যানে আলোক রেখা যে পথে যেতে হবে সে পথে তুমি নয়নে আধার দবে ধ্যানে আলোক রেখা সারাদিন সঙ্গ পানে সুধা দশ ধাইবে মনে সারাদিন সঙ্গ পানে সুধা দশ ধাইবে মনে পরানের কত গুণে বিরহের বিনা পানি পদানের কত বনে বিরহের বিনা পানি ভরা ভরা থা ভরা থা।